তাফসিরুল কোরআন মাহফিল 1993, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ঐতিহাসিক প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে তাফসির মাহফিলের দ্বিতীয় দিনে এখন পবিত্র কোরআন থেকে তাফসির করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের অনুমোদন ক্রমে ক্যাসেটটি প্রযোজনা করেছে সিএইচ প্রোডাক্ট ঢাকা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
জোরে সোরে মোহাম্মদের সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কসফদ্দুজাবি জামালিহি হাসনাদ জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাশরিকে হুব্বে মুহাম্মদ মাতলাই দিওয়ানিমা মতলায়ে খুরশিদ সকাশ সিনায়ে সুজানিমা বালাগাল উলা বিকামালিহি কশফাদ্দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খসালিহি সাল্লু আলাইহি। সূরত ইউসুফ বেদারি হিকমত লুকমান ইমাম কারিয়ে কুরআবারি আয়ে দিলে সাদমান ইমাম বালাগাল উলা বিকামালিহি কশফাদ্দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে চট্টগ্রাম প্যারেড ময়দানে পাঁচ দিন ব্যাপী কোরআনুল কারীমের তাফসীরের আজকের এই দ্বিতীয় দিবসে তোমার দরবারে কয়েকবার দরুদ সালাম পড়ে আমরা হাত তুলেছি। মেহরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। আল্লাহ ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাত্তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতরম সদরে জলসা,
হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দেশি বিদেশি ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরিয়া স্বরূপ পড়ছি, আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, তিনি যদি দয়া করে মাহফিল আসতে না দিতেন তো আমরা আসতে পারতাম না। কিসের আকর্ষণ? এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে রিক্সা ভাড়া দেওয়া হয়নি, গাড়ি ভাড়া দেওয়া হয়নি, যাতায়াতের কোনো খরচা দেওয়া হয়নি, খাবারের কোনো বন্দোবস্ত করা হয়নি। মাহফিলের পরে সিন্নি বিতরণ করা হবে, তাবারুক বিতরণ করা হবে এমন কোনো শুভ সংবাদও দেওয়া হয়নি। অথচ পঙ্গপালের মতো নারী পুরুষ দেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষেরা ছুটে এসেছে এই মাহফিলে। আকর্ষণ কিসের? কোরআনে কারিমের। কিসের আকর্ষণ বলুন? কোরআনে কারিমের আকর্ষণ। কোরআনের সম্মানে, কোরআনকে জানার জন্যে, কোরআনকে বোঝার জন্যে আপনারা এখানে এসেছেন। একটি জিনিসের সংশোধনী আমি পেশ করতে চাই। আমি মঞ্চে আসার সাথে সাথে পুরো মাহফিল শুদ্ধ দাঁড়িয়ে যেতে হবে এটার কোনো বাস্তব যুক্তি নাই। তবে হ্যাঁ, আপনারা অনেক সময় বসেছিলেন, একটু দাঁড়ালে পরে কোমর সোজা হয়, এ নিয়ত থাকলে ক্ষতি নাই। তবে আমি আসতে দাঁড়াতে হবে মাহফিল শুদ্ধ সব মানুষকে, এটাকে আমি বেদাত মনে করি, এটা ঠিক নয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনে কারিমের ইজ্জত, কোরআনে কারিমের সম্মান সব চাইতে বেশি। কোরআনের চাইতে ইজ্জত আর সম্মান পৃথিবীতে কারো নাই। এটাই হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর মানুষের জন্য এই কোরআন থেকে যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। ওমান আমেলা বিহি উজেরা, আর কোরআন থেকে যারা আমল করে, কোরআন পড়ে বোঝে আর ওর উপরে জীবন গড়ে, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই পুরস্কৃত করবেন দুনিয়ায় এবং আখেরাতেও। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা এই কোরআন থেকে বিচার ফ্যাসলা করে তারাই জাস্টিস সুবিচার কায়েম করে। ওয়ামান দা ইলাইহে হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনের দিকে যারা দাওয়াত দেয় তারাই সঠিক পথের দাওয়াত দেয়, সোজা পথের দাওয়াত দেয়, যে দাওয়াত, যে রাস্তা সহজ সরল সঠিক, যার শুরু হয়েছে পৃথিবী থেকে আর শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহর নবী বলছেন, কোরআনের দাওয়াত যারা দেয় তারাই সঠিক দাওয়াত দেয়, আর আমার সমাজে বলে কোরআনের দাওয়াত যারা দেয় তারা সাম্প্রদায়িক, কোরআনের দাওয়াত যারা দেয় তারা মৌলবাদী, কোরআনের দাওয়াত যারা দেয় তারা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, তারা রক্ষণশীল, তারা প্রতিক্রিয়াশীল, তারাই হলো সাম্প্রদায়িক। কানার নাম পদ্মলোচন, খেরাত কা নাম রাখ দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম পাগলপনা, এভাবে উল্টে গিয়েছে, ওলট পালট করে দিয়েছে আমাদের দেশের তথাকথিত এক শ্রেণীর রাজনীতিবিদ এবং তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী। তারা কোরআনে করিমকে, কোরআনের দাওয়াতকে তারা মনে করে এটা সাম্প্রদায়িক, জোরে করে নাউযুবিল্লাহ। অথচ কোরআনের দাওয়াতই হচ্ছে কেবলমাত্র সঠিক দাওয়াত। আমি আজ ভূমিকা বাড়াবো না, যেহেতু রাত মোটামুটি ঠান্ডার রাত, শীতের রাত বেশ অগ্রসর হয়েছে, সেজন্য ভূমিকার দিকে না গিয়ে একেবারে সরাসরি কালকে যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করা যাক। শুরুতেই আপনারা আমার সঙ্গে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়েছেন, কাজী নতুন করে আবার দরকার নেই।
بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين
صدق الله العظيم الله পাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিসসালাম, মরিয়াম পুত্র ঈসা, তিনি বলেছিলেন হে বনি ইসরাইল, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি এবং আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যতা বিধানকারী হিসেবে আমি নাজিল হয়েছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আর আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ।
ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন,
আর প্রকৃতপক্ষে যখন তিনি স্পষ্ট দলিল নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন তাদের সামনে এলো, তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা বা সুস্পষ্ট এক প্রতারক। এ হচ্ছে আয়াতে করিমার শাব্দিক তর্জমা। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম একথা বলতে চাইলেন, আল্লাহ পাক বলছেন মরিয়াম পুত্র ঈসা বলেছেন যে আমি কোন নতুন রসুল নই, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। এ কথার দ্বারা তিনি বুঝাতে চান যে আমি কোন নতুন অথবা কোন অভিনব নবী নহি। এ নবুয়তের সিলসিলা আগের থেকে চালু হয়েছে, তার এক ধারাক্রম, তার এই ক্রমধারায় আমিও একজন নবী হিসেবে পৃথিবীতে এসেছি, আর আমি তাওরাতের প্রত্যাখ্যানকারী নই, আমি তাওরাতের সত্যতা ঘোষণাকারী হিসেবে এই পৃথিবীতে এসেছি। পয়গম্বরদের নিয়ম হচ্ছে চিরকাল তারা আগের পয়গম্বরের দাওয়াতের স্বীকৃতি দিয়েছেন, দাওয়াতকে তারা অস্বীকার করেন নাই, আগের পয়গম্বরের দাওয়াতকে তারা স্বীকৃতি দিয়েছেন, বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার সম্পর্কে যে আগমনী বাণী শোনানো হয়েছে সেই তারই বাস্তব রূপ নিয়ে আমি পৃথিবীতে এসেছি, আমার সাথে বিরোধিতা করার কোনো যুক্তি নাই। কিন্তু বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ না করে তার উল্টোটাই করল। তারা কি করল? তারা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়লো। হযরত ঈসা বললেন আমি হচ্ছে আল্লাহর রসুল, আর তারা বানালো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে রাব্বুনা আলামিন বলেন নাসারারা বলছে
ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ,
মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র, সবাই বলুন নাউযুবিল্লাহ। ওরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আবার অন্যদিকে তারা মাসীহকে শুধু আল্লাহর পুত্র নয়, তারা আবার তাদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি তাকে আল্লাহই বানিয়ে ফেললো। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলছেন
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়াকালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল উবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম।
হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন, মরিয়াম পুত্র হযরত ঈসা বলেছেন যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা এই তারাই কুফরি করেছে যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বিকুম, হযরত ঈসা বলেছেন যে সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরও রব এবং আমাদেরও রব, যিনি আমারও আল্লাহ এবং তোমাদেরও আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো, এ কথা বলে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এরপরে হযরত ঈসা এরপরে ঘোষণা করেছেন
ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ,
এবং আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন আর তার নাম হবে আহমদ। এই আয়াতটি কোরআনে কারীমের এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত, এবং এই আয়াত দিয়ে ইসলাম বিরোধীরা নানান ধরনের সন্দেহের সৃষ্টি করেছে এবং বিতর্কের সৃষ্টি করেছে পৃথিবীতে। এই আয়াতে কারিমে কোরআনে কারিমের এই আয়াতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলা হয়েছে, হুজুরের নাম আহমদ হিসেবে ঘোষণা করা হয়েছে। আহমদ বলা হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী, এ হলো এক অর্থ। দু নম্বরের অর্থ হচ্ছে আহমদ হচ্ছেন তিনি যিনি বান্দাদের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য। বুহারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা এ সমস্ত সকল সেই হাদিসের গ্রন্থগুলিতে এসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক নাম ছিল আহমদ। ইতিহাসে কোথাও এটা পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মানুষের নাম আহমদ ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকে তার ছেলেপেলের নাম, এই পৃথিবীতে অসংখ্য মানুষ তার ছেলেদের নাম আহমদ রেখেছে, আহমদ হোসেন, আহমদুর রহমান, গোলাম আহমদ, এই সমস্ত নাম রেখেছে। প্রসঙ্গক্রমে এখানে একথা বলা জরুরি বোধ করছি যে এই ইয়াতিম বাদ ইসমুহু আহমদ এই আয়াতের সুযোগ নিয়ে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবুয়াতের দাবিদার হিসাবে ঘোষণা করেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার বলেছেন
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের কোনো পুরুষদের পিতা নন, আর তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আর নবুয়তের নবীগণের ধারাবাহিকতা সমাপনকারী হচ্ছেন তিনি। খাতাম শব্দ কোরআনে কারিমে বিভিন্ন অর্থে এসেছে। এর এক অর্থ হচ্ছে মোহর, এক অর্থ হচ্ছে মুখ বন্ধ করা, এক অর্থ হচ্ছে সিল, এরকম বিভিন্ন অর্থে কোরআনে কারিমের মধ্যে খাতাম শব্দ এসেছে। যেমন এক জায়গায় এসেছে ওয়ায়ুসকাউনা মির রাহীকিম মাখতুম, অর্থাৎ জান্নাতি লোকদেরকে উত্তম ভাবে মুখবন্ধ শারাব পান করতে দেওয়া হবে যার মুখ বন্ধ থাকবে। খিতামহু মিস্ক, তা থাকবে মিস্ক দিয়ে, মিস্কের সিল লাগানো থাকবে। এখানে সিল এবং মোহর হিসেবে খিতাম শব্দকে ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইয়াসিনের ভিতরে এই খিতাম শব্দ ব্যবহার করা হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হিসেবে।
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দেবেন কাফেরদের, বেঈমানদের মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন, সে আর কথা বলতে পারবে না। এখানে খাতাম মুখ বন্ধ করা হিসেবে এ শব্দ এখানে এসেছে। অন্য আয়াতে এসেছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছেন, এখানে মোহর হিসেবে এসেছে। আর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে খাতাম শব্দ এসেছে সমাপনকারী হিসাবে, অর্থাৎ নবুয়তের যে ক্রমধারা চলে আসছিল হযরতে আদম আলাইহিসসালাম থেকে, সেই নবুয়তের ক্রমধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমাপন করা হয়েছে। হুজুরের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, পরিষ্কার কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে একটা বিল্ডিং, সেই ইমারতের একটা জায়গায় একটা ইট নাই। এই অবস্থায় লোকেরা বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ণনা করতেছে, তারপরে বলতে গিয়ে বলছে এইখানে যদি ইটটা পরিপূর্ণ হতো তাহলে এই বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ত। হুজুর সাল্লাম বলছেন নবুয়তের ইমারতের সেই ইটখানা, শেষ ইটখানা আমি, যে আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমার পরে আর কোনো নবী আসবে না। কাজী গোলাম মোহাম্মদ সহ দুনিয়াতে যত লোক রাসূলের পরে নবুয়তের দাবি করেছে সবগুলি মিথ্যা, সবগুলি কি, সবগুলি কাজ্জাব, মিথ্যেবাদী। এই পৃথিবীতে নবী আসার কারণ তিনটা হতে পারে। নবী আসার জন্য যত কারণ আমরা লক্ষ্য করেছি তার মধ্যে তিনটি কারণ প্রধান। প্রথম কারণ হচ্ছে, এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে, নতুন করে সেই শিক্ষা পেশ করার প্রয়োজন, তাই নতুন একজন নবীর দরকার। আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হেদায়েত, তার কোনো শিক্ষা বিলুপ্ত হয়েছে? তার একটি বাণীও কি পৃথিবী থেকে মুছে গিয়েছে? একটি বাণীও মুছে যায়নি, একটা কথাও দুনিয়া থেকে মুছে যায়নি। সুতরাং নতুন নবীর কোনো প্রয়োজন নাই। দুই নম্বরে, প্রথম নবীর শিক্ষা বিশেষ এক জাতির জন্য ছিল, অন্যান্য জাতির জন্য তার শিক্ষা নাই। এই জন্য অন্যান্য জাতির উদ্দেশ্যে নতুন একজন পয়গম্বরের প্রয়োজন। আপনারা বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু মুসলমানের জন্য না, তাম পৃথিবীর মানুষের জন্য? সুতরাং দ্বিতীয় কারণও প্রয়োজন হলো না পৃথিবীতে নবী আসা। তৃতীয় কারণ হচ্ছে, নবীর শিক্ষা এই পৃথিবী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপূর্ণভাবে তিনি দুনিয়ার মানুষের সামনে দিয়েছেন, তার শিক্ষা অপূর্ণ নয়, শিক্ষাও পূর্ণাঙ্গ। কাজী পূর্ণাঙ্গ এই শিক্ষাকে আবার ঝালাই করার জন্য নতুন কোন নবীর এই পৃথিবীতে আগমনের কোনো প্রয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ জাতির জন্য নবী হয়ে আসেননি, অন্যান্য নবীরা ছিলেন বিশেষ জাতির জন্য। প্রত্যেক নবী তার গোত্রের জন্য এসেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে নূহ আলাইহিস সালামকে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠিয়েছি। শোয়েব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য পাঠিয়েছি, কিন্তু হুজুর সম্পর্কে কথা বলা হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কোরাইশদের জন্য পাঠিয়েছি, এমন কথা বলা হয়েছে? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا
আমি আপনাকে, আল্লাহ বলছেন, আমি ও নবী আপনাকে তমাম পৃথিবীর মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। শুধুমাত্র এই পৃথিবীর কোনো একটি জাতির জন্য আপনাকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক নবীকে বলেছেন, আপনি বলুন, হে নবী আপনি বলুন, ও মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে এ অর্থে দুনিয়ার অন্যান্য পয়গম্বররা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন, রসুল কি নবী? আরো জোরে বলুন, কি নবী? আর সেই জন্যই আমার ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন,
تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
অতীব বরকতশালী সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার উপরে ফুরকানকে অবতীর্ণ করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সুসংবাদ দিতে পারেন এবং ভীতি প্রদর্শন করাতে পারেন। রসুলকে তার বান্দার উপর ফোরকান অবতীর্ণ করেছেন, বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে কি কারণে? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে হুঁশিয়ারি করে দিতে পারেন পৃথিবীর মানুষগুলিকে। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক রসুলকে বলছেন,
أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
নবী হে, আমি আপনাকে সমগ্র সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আপনি করুণার মূর্ত প্রতীক, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার দয়া হিসাবে, করুণা হিসাবে পাঠিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্তু ইলাল আহমারে ওয়াল আসওয়াদ, আমি সাদা কালো জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলের জন্য আমি নবী হিসাবে এসেছি। হুজুর আলো বলেছেন, কানান নবিয়ু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বয়স্তু ইলান নাস আম্মা, বুখারি ও মুসলিম। বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত পয়গম্বররা এসেছেন নিজের কওমের জন্য, আর আমি এসেছি গোটা পৃথিবীর সকল মানুষের জন্য নবী হয়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী, তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। আর কোনো নবী আসবেন এই পৃথিবীতে? আর কোনো নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস এটা এসছে, قال رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطع فلا رسول بعد ولا نبوه, রিসালাতের সিলসিলা কাট অফ হয়ে গিয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন রসুল আসবে না। বাইহাকী শরীফের হাদিস এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মত বাদি, আমার পরে কোনো নবীও আসবে না, আমার পরে কোনো উম্মতও আসবে না, আমি শেষ নবী আর আমার উম্মত শেষ উম্মত, নতুন করে কোনো উম্মত, নতুন করে কোনো নবীও আসবে না, নতুন করে কোনো উম্মতও আসবে না। আমি যদি বলি না, আমরা বলি গোলাম মোহাম্মদ কি উম্মতি নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, আমার পরে রসুল নবী উম্মত কিছুই আসবে না, আমি শেষ পয়গম্বর আর আমার উম্মতি হচ্ছে শেষ উম্মত। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার পরে 30 জন লোক মিথ্যেবাদী তারা নবুয়তের দাবি করবে। কতজন? 30 জন মিথ্যেবাদী তারা নবুয়তের দাবি করবে। হুজুর বলেছেন আমার পরে নবী আসবে না। কোরআনে কারিমের মধ্যে, কোরআনে কারিমের দলিলের পর কোরআন এবং সুন্নার দলিলের পর সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য দলিল হচ্ছে সাহাবা ইকরামদের ইজমা। এটা হলো তিন নম্বরের সবচাইতে বড় দলিল। এক নম্বরে মুসলমানদের দলিল হচ্ছে কোরআন, এক নম্বরে দলিল কি? কোরআন। দু নম্বরে কি? হাদিস। তিন নম্বরে সাহাবা ইকরামদের ইজমা। এটা হচ্ছে তিন নম্বরের দলিল। সমস্ত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা একমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, আর তাকে হত্যা করা ওয়াজিব, তার বিরুদ্ধে লড়াই করা ওয়াজিব, জিহাদ করা ওয়াজিব। সে দাবি করল, সে মনে করল যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কিছু ছিল না। নবুয়তের দাবি করল, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল, এরকম তো কম কথা না। আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো, এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসল। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো, আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে আচ্ছা, আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উপরে ওহী নাজিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোনো সুরাও এ পর্যন্ত আসলো না। মুসাইলামা কাজ্জাব বলল, দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহী আসা। কিছুদিন পর বলল যে সুরাটা এসে গেছে। বলে কি? সে সুরায় কাউসারের একটা প্যারোডি তৈরি করল, বলল আমার উপরে একটা নতুন সুরা আসছে, সুরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাক ফসল্লি লিরব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফসল্লি লিরব্বিকা ওয়াজাক, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো তোমার দুশ্মন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের, এর না আছে কোনো গোড়া, না আছে মাথা, না আছে কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সুরা দেখিয়া উম্মতেরা বলল কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে যে সুরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর, আর এ কি একটা সুরা নাজিল হলো, তারা নিজেরা নিজেরা বলা কওয়া করলো। আর একবার ধরল মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়, নিলে পরে যে বাগান থেকে তিনি যান গাছে খোরমা না থাকলে খোরমা হয়ে যায়, কোনো পানিশূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে, তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বলল আমাদেরকে, আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো, দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায় গাছে খোরমা থাকলে খোরমা পড়িয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর কোনো পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়ল, মুসাইলামা কাজ্জাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখল। সে চিঠির ভাষা ছিল মিম মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নি আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়ালি কুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখল যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে, ফাইন্নি কাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার, এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কোরাইশদের, কিন্তু কোরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা আম্মা বাদ ফাইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামায়ে কাযযাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামায়ে কাযযাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো, মনে কর তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আজান দিতেন,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল সে আজান দিত, আশহাদু আন্না মুসাইলামা তাইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আজান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামায়ে কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামায়ে কাযযাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিপাহসালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হামজার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশি একজন। ওয়াহশি বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছ? ওয়াহশি বললেন, জেহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশি বলতে লাগলেন, আমি বললাম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওফোড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেড়ে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি, হেন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, ওয়াশির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াশি তুমি কি চাও? ওয়াশি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন, বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই, আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াশি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি, তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামায়ে কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াহশি সেই বাহিনীর মধ্যে ছিলেন, আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায়ে কাজ্জাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখল। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রসুলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত ওলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয়, হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম আহমদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রসুল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা তাআল্লা বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হল হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়া দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম, আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম, তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফেরের মউত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের, সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না, মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না, মুসলমানদের কোনো মসজিদে তারা নামাজ পড়তে যায় না, তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা যে মসজিদ করে ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে করিমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানিদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারই আসে কর্ণপাত করে না, কাদিয়ানিদের সাথে তাল মিলিয়ে চষতে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। এই মুনাফিকির রোগে বর্তমান সরকারকেও পেয়েছে। বাংলাদেশের সব আলেম সব ওলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও এই বিশাল জনসমুদ্র আমরা কোরআনে কারিমের তাফসিরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানিদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখান, ওখানে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মূল বিষয়টি হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে, তখনই সরাসরি নিজ নামে তারা আবির্ভূত হয় নাই, মুসলমান নামধারী কিছু লোককে তারা ব্যবহার করেছে। যেমন নবুয়তের উপরে হামলা করতে হবে সেজন্য গোলাম মোহাম্মদ নামের এক কাফেরকে তারা বেছে নিয়েছে, রাসূলকে গালি দিতে হবে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য তারা সালমান রুশদিকে বেছে নিয়েছে। বাংলাদেশে রাসূলকে মিথ্যেবাদী বলা হবে, নাউজুবিল্লাহ পড়েন, সেজন্য তারা দাউদ হায়দার নামের এক কবি নামের কলঙ্ক জাহান্নামের এক কীটকে তারা বেছে নিয়েছিল, ঠিক কি না? আবার আল্লাহকে গালি দিতে হবে, সেজন্য তারা বাংলাদেশে আহমদ শরীফকে তারা বেছে নিয়েছে। কারে বেছে নিয়েছে? ওর নাম কিন্তু আহমদ শরীফ না, আহমদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম আহমদ, এই পবিত্র নাম, এ শয়তানের হওয়া উচিত না। ওর নাম হচ্ছে আহমক, এর নাম কি? আর শরীফ নয়, শরীফ অর্থ হচ্ছে ভদ্র, এটা হচ্ছে শরীর, শারুন থেকে শরীর অর্থাৎ দুষ্ট। একদিকে সে আহমক মানে বোকা, একদিকে সে বোকা, আর একদিকে কি? দুষ্ট। বোকা কেন? বোকা কেন? বোকা এই জন্যে, এত বড় একটা লিটারেট পারসন, লেখাপড়া জানে, ডক্টরের ডিগ্রি নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এত লেখাপড়া থাকা সত্ত্বেও বোকা। এই কারণে যেহেতু মালিক চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই, স্রষ্টাকে চিনেছে? এই আহমদ শরীফ, সে তার বইতে লিখেছে যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, মানুষেরা নিজেরা চিন্তা করে স্রষ্টাকে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। পরকাল সম্পর্কে বলেছে, পরকাল এটা মিথ্যে কথা, মরে যাবে মানুষ, কিন্তু পরকাল বলতে কিছু নাই, বিবাহ বলেছে এটা একটা সামাজিক চুক্তি, এর কোনো মানে নাই, একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে চিরকাল ওই নারীটাকে নিয়ে পড়ে থাকবে, আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোনো বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না, এটা কেমন কথা, এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীর, সে বোকা, এই কারণে দুনিয়ার সব চিনেছে অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে, গরুতে মালিক চেনে কিনা কন? আপনারা যায় দেখেন রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে, আসবে কি না? কোন গরু তো, গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে, আমাদের গৃহপালিত পশু কুত্তা কুকুর, কুকুরেও মালিক চেনে, চেনে কি না? কোন যদি বিশ্বাস না হয়, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনার বাড়িতে রাত বারোটার সময় যদি অন্য কোনো লোক ঢোকে তাহলে কি কোন কুকুরে খুব আদর করবে না? কুকুর তারে তাড়াইয়া কর্ণফুলি পার করে দিয়ে আসবে। আর যদি আপনি যান গভীর রাত্রে গলায় কাশি দেবেন, কথাও বলবেন না, কাশিটা শুনে কুত্তা এসে আপনার পায়ে তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়া নাড়া নাড়ানাড়ি করবে, মুখটা পায়ের উপরে লাগাবে, ঠিক কিনা? কোন গরুতে মালিক চিনল, কুত্তায় মালিক চিনল। ডক্টর আহমদ শরীক এই আহমক এমনই নিকৃষ্ট, কুত্তা গরুর চাইতে নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। আমার ভাইয়েরা, তাকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা, ফাঁসির দাবি মানা তো হলোই না, এমনকি গভর্নমেন্ট তাকে গ্রেফতারও করল না। অথচ সংবিধান, বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারার 38 নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে কোনো কথা লেখা যাবে না, বলা যাবে না। যদি বলা হয়, বাংলাদেশ পেনাল কোড বলছে, বাংলাদেশ দণ্ডবিধি, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি এরকম বলে আমি ভুল বলেছি, ওটা সংবিধানে না, এটা হচ্ছে পেনাল কোডে, বাংলাদেশ দণ্ডবিধির 38 নম্বর কয়ের ধারায় একথা, ক উপধারায় একথা লেখা আছে পরিষ্কার করে, যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে, বিবৃতি দেয় অথবা লেখে, তাহলে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, পরিষ্কার লেখা। গভর্নমেন্ট গ্রেফতার করতে সাহস পেল না, ফাঁসি দিতে সাহস পেল না, গ্রেফতার করতেও তার সাহস জুটল না। আল্লাহর কোরআনকে অপমান করা হলো, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল। একটা মহিলা, আমি তার নাম নিব না, কথায় কথা আসছে, সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, বেহেশতকে বলছে অসভ্য উদ্যান, যারকা নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না। সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো দৈনিক ইনকিলাব, মিল্লাত, এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়াত তলব করা হলো। তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি। এই মূল্য যারাই দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো, তাহলে অন্যরা ছোট ছোট ক্ষুদে নাস্তিক যত আছে, যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুপটি মেরে বসে থাকে, সুযোগ পাইলেই গ্যাঙর গ্যাং করে ওঠে, এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না। সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন, কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ।
আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা, এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন,
ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী, তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া
আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক বলেন, হে মানব সকল গোলামি করো, দাসত্ব করো আল্লাহ পাকের, গোলামি করো তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো, আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহ, আল্লাহকে, আল্লাহর, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে যে কোরআনে করিমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাফিরেরা এরা চায় সত্যের অস্বীকারীরা, ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত তৃতীয় হিজরি সনে ওহদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। এই সময় ইসলাম শুধুমাত্র মদিনায়, মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ, মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষেই নেবানো সম্ভবপর হবে না, বরং তা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক এর উজ্জ্বলতা দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। এই ভবিষ্যৎবাণী করা হলো তখন যখন ইসলামের বাতিটা নিবু নিবু কোন রকম করে টিম টিম করে জ্বলছে, এই যখন অবস্থা। কিন্তু ইসলামের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ তো জানেন আল্লাহ পাক। সমস্ত ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ পাক জানেন। তাই ভবিষ্যতের মালিক তো তিনি ছিলেন, সে আল্লাহ পাকই বলে দিলেন, ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা, ইসলাম তোমাদের কাছে নিবিনুবি, তুমি দেখছো এই ইসলাম আমি প্রজ্জ্বলিত করব। কাফেরদেরকেও শোনানো হলো ইসলামের অবস্থা এরকম থাকবে না, ইসলাম প্রজ্জ্বলিত হবে, পরিপূর্ণতা লাভ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে, যুগে যুগে আল্লাহর এই দিনকে নির্মূল করার জন্য প্রচণ্ড ঝড়ের তাণ্ডব লীলা হয়েছে পৃথিবীর সর্বত্র। কিন্তু শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্করী ঝড় এক সময় স্তিমিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর ইসলামের আলো ক্রমান্বয়ে জ্বলে উঠেছে, ঠিক কিনা? আজকে আল্লাহর দিন ঠিক ছিল, আজও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিকই থাকবে। ইসলাম কিছুই হবে না, হবে তাদের যারা ইসলামকে নির্মূল করতে চায়, তাদেরই ক্ষতি হবে, তারাই শেষ হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين.
আল্লাহ পাক বলেন কাফেরেরা তাদের রসূলকে বলল
লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা,
হয় তোমরা আমাদের মিল্লাতে আমাদের স্বধর্মে ফিরে আসো, আমাদের চিন্তা চেতনায় আমাদের আদর্শে ফিরে আসো, যদি তা না আসো লানুখরিজান্নাকুম মিন আরদিনা তাহলে আমাদের জমিন থেকে আমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব, উৎখাত করে দেব, নির্মূল করে দেব যদি আমাদের আদর্শে তোমরা ফিরে না আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নবীর প্রতি ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন লালুহুলিকান্নাজ্জালিমিন, আল্লাহ পাক এই জালিমদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন, যারা নাকি পয়গাম্বরকে উৎখাত করতে চায়, তার দলবলকে যারা উৎখাত করতে চায়, উৎখাত মূলত ওরাই হবে, উৎখাত মূলত ওরাই হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ,
আল্লাহ আর তাদের পরে আমি তোমাদের কি জমিনে প্রতিষ্ঠিত করব, যারা তোমাদেরকে উৎখাত করতে চায় ওরাই উৎখাত হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের কি আমি প্রতিষ্ঠিত করব, ওরা যদি জমিনে থাকতে চায় তোমাদেরকে যারা উৎখাত করতে চায় তোমাদের কাছে পারমিশন নিয়ে তবে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ, পড়ে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই আয়াত নাজিল হওয়ার 8 বছর যেতে পারে নাই, তারপরে গোটা ভূখণ্ডের ভিতরে, আরব ভূখণ্ডের ভেতরে মুসলমান ছাড়া আর কেউ ছিল না, সব ইসলাম কবুল করেছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, পড়েন। সুতরাং আজকে যারা নির্যাতিত নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন
وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ.
আল্লাহ পাক বলেন আমি চাই, আমি ইচ্ছে করি দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাব, যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব, নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ, বলে একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইল যারা তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জাহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জাহেলই শেষ হলো আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জাহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি, সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, ওমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জেহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব, এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। কনসুবহানাল্লাহ বিহামদি, আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ, কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গুঞ্জি আদা হামারে থমথন থা কিসি সে সাইলে রওয়া হামারা। প্রাচ্য এবং প্রতিচ্ছেদ, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে, পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত, প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্বজুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো নাই। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কেরিমের সূরা আস-সাফ এখানে পরিষ্কার বলেছেন,
ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
পড়া চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার, আরো জোরে বলুন ইসলাম কার, আল্লাহ পাকে। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যিনি তার রাসূলকে দীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন, এই দিনকে কাফেরেরা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দিনকে প্রতিষ্ঠা করার জন্যে। সূরায়ে ফাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন,
হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا।
আমি রাসূলকে দীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আয়ে লিউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে, মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতেলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকের আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদির শিক্ষা দিবেন। এই কিছু জিকের আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন, এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্যে। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোষও আছে। মোষটা কেমনে কাটবেন? রাসূল সে হেদায়ত দেন নাই নাকি? দিয়েছেন কি না? সুবহানাল্লাহ বিহামদি। নখটা কেমনে কাটবেন? সে হেদায়ত রাসূল দিয়েছেন কি না? দিয়েছেন। টুপির হেদায়ত দিয়েছেন, দাড়ির হেদায়ত দিয়েছেন, জামার হেদায়ত দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছেন, এমন কোন নবী ছিলেন না, তিনজন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছেন। কজন নবী অত্যাচারিত হননি? তিনজন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম, অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গুষ্ঠী শুদ্ধা শেষ, কাজী অত্যাচারিত তিনি হননি, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা, আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে, সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন, এই তিনজন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রসুল ভালো করে বুঝুন, রসুল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে, পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে, দাড়ি যত সুন্দর পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর এ দাড়ি যদি আরো লম্বা হয়, বুকজোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এ দাড়ির জন্য মারবে কেন? সুরমা লাগা রাগাতে যদি রসুল বলে থাকেন, সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন, সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিউযহিরাহু আলাদ্দিন কুল্লিহি, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে কার দিন? জোরে বলেন, কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ, আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য, যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ্দিন। কি বলেছেন? আদ্দিন, দিন, আদ্দিন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম? এছাড়া আর কোনো পথ আছে? জোরে বলতে হবে, আর কোনো পথ আছে? নাই। কিন্তু পোড়া কপালা, পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে, যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে, বলে ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত, তোমরা বলো নরক, আমরা বলি দোজক, ওই সব একই কথা, যাবো একই জায়গায়, ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব, ওই পথ একটু একা বাঁকা হলেও যাবোই যখন এক জায়গায়, তোমরা আর আমরা সব এক, কোনো তফাত নাই, দেও তোমার সিগারেট একটা টান দিয়ে যাই, একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্যে আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন জালিক। ওরও রাস্তার তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়? জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী, না ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেজ। কিন্তু বলো আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনো দিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনো দিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ্দিন বলতেন না, বলতে শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয় চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দা ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোনো রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দিন বলেন নাই, বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো মত আর কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দিন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দিন শব্দটি বোঝার জন্যে আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ, তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইসতেলাহে, এর বাংলা হচ্ছে কোরআনে করিমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দিন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে করিম থেকেই। দিন সম্পর্কে বলা হয়েছে, দিন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন, দিন শব্দের অর্থ অনেকগুলি। যেমন দিনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা, এতগুলি অর্থ শুধুমাত্র দিনের। দিন শব্দের ১৯টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দিন কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক, তিনি সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দিন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারিমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হিসেবে দিন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে আল্লাহ পাক বলেন আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসনামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসাবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো, অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাশি, নবমণ্ডল, ভূমণ্ডল, সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত ১২টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত ১২টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের ১২টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর ১২টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি, এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়, পাশে আবার খেজুর গাছ মিষ্টি মিষ্টি রস হয়, পাশে আবার তাল গাছ তাতে আবার তাল হয়, তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনো দিন লিচু হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে, আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরীক্ষের মহাকাশের সব কিছু, মাটির ভিতরের সব কিছু, সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন, আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন, যে বা যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইয়ুকবালা মিনহু ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি, আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন, ওয়ামাইয়াবতাগে গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে, ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে, এই এই জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না, সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন, আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন, আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টা কে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ তাওহীদী জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টা কে? আকাশের স্রষ্টা কে? বাতাসের স্রষ্টা কে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইন কে অ্যাভয়েড করে? মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চললো 72 বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না, সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না, আমার দেশের লোকেরা গিয়ে মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে। রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্ধন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন সপ্তম সংশোধনী, নবম সংশোধনী, দ্বাদশ সংশোধনী, সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভেঙে চুরে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করো, করলো উপজেলা। আর এক সরকার এলো বলল যে না, এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে, এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন পরিবর্ধন আনাতে হয়। বলুন, আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ 1500 বছরের মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন, হয়েছে। বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারিমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না, এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও, এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারিম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মতলব কহ রহা হো জুবা মেরি হ্যায় বাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, আমি অন্যের মাহফিলে, আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই, আমি অন্যের রাত্রে সেরাক জ্বালাই, আমার নিজের কোনো রাত নাই, আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিব্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এ কথাগুলি তাদের নিজেদের নয়। যেমন জেনের রুগীরা যে কথা বলে, সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন, তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং, এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কোরআনে করিমের মধ্যে এই আয়াতটা বর্তমান যুগে চলতে পারে না, এগুলো উলট পালট করে দেওয়া হোক, একথা কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষ স্বার্থপর, সেই জন্য মানুষের আইন, মানুষের জন্য স্থায়ী কোনো আইন সে তৈরি করতে পারে না। মানুষ কিভাবে স্বার্থপর দেখুন, আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব, সেই ব্যক্তি তাকে 5000 কমলা দেওয়া হবে, এই 5000 কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত 10 বছরের নিচে যত ছেলেপেলে আছে সমস্ত ছেলেপেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে, শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন। এ দায়িত্ব দেওয়া হলো সলিমউদ্দিন নামক কোনো ব্যক্তিকে। সলিমউদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলেন, ছেলেরা আসছে, উনি কমলা দিচ্ছেন একটা একটা করে। কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে, তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে, তার ভাইয়ের ছেলে এসেছে। এখন আপনারা বলেন, অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে দুই একটা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না সলিমউদ্দিন? করবে কি না? কন করবে। সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে, আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোনো মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব কাউকে দেননি, এ দায়িত্ব নিজে পালন করেছেন, আইন তিনি তৈরি করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আইন কার উপরে ছেড়ে দেননি, আইন নিজেই তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু এসেনশিয়াল মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কার হাতে এগুলি? এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না, আমার দলে আসো, বাতাস দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, মোটেও ক্ষমতা হাতে নাই, তাই চিৎকার মেরে বলেছে ভাইয়ার আমার, বোনের আমার, ভাতে মারবো, পানিতে মারবো। ক্ষমতা মোটে নাই, তাই এই চিৎকার। আর যদি বাতাস, পানি, অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো, তাহলে অপর গোত্র, অপর দলের লোকদেরকে তারা পিছে শেষ করে দিত। এই জন্য আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে। তাই আইন তৈরি করার মতো এই বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি, আইন তৈরি করেছেন আল্লাহ। কে তৈরি করেছেন? লোকেরা জিজ্ঞেস করেছিল, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির আইন, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিধানই চলবে, মানুষেরটা চলতে পারে না। তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোনো নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই, সুন্নার আলোকেই। যেহেতু গতকাল আমি বলেছি কোরআনে করিম, কিন্তু আপনার কোরআনে করিম সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন, সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন। এখানে সব আছে, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দীনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা কোরআনে করিমের মধ্যে আমি করে দিয়েছি, খুলে খুলে কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ দেওয়া হয় না। গতকাল বলেছিলাম সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মাকড়সা থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত কোনো জিনিস বাজ আছে কন? বলেন পিঁপড়ার নামে সুরা আছে না? হাতির নামে সুরা আছে? মাকড়সার নামেও সুরা আছে, নাম কি? আনকাবুত। মৌমাছির নামেও সুরা আছে, নাম কি? মেয়ে লোকের নামেও সুরা আছে, কি নাম? সুরায় নেশা। মানুষের নামে সুরা আছে, নাম কি? সুরায় নাস। সব আছে। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে, যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যদিও সোনার দাম বেশি, কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা, সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন। লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন, খনিজের খনিজ দ্রব্য লোহা আপনার খনিজের মধ্যে, খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে, যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। লোহা এত জরুরি মানুষের জন্যে, এই লোহা না হলে আপনার আমার বক্তৃতা শুনতেই পেতেন না, এই লোহার মাধ্যমেই যাচ্ছে। আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি, তারপরে এর যে অ্যাম্প্লিফায়ার আছে সেখানে লোহা আছে, এর ইউনিটির ভিতরে লোহা আছে, আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে, সুই আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে, আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত, এমন কি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে, জমিন চাষ করেন, তাও কাঠ দিয়ে হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো। লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি, কোরআনে কারিমের সব কথা বলে দেওয়া হয়েছে, সমস্ত কথা খুলে খুলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, আর বলেছেন এই কোরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআনের আইন মেনে যদি চলো, আমার উপরে যদি ঈমান আনো, আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো,
ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি, আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে ভয়, আমাকে ভয় করো আর আমার উপরে ঈমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো। সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে, কার? আরো জোরে বলে, কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার কারণেই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ। এমন যুগ তৈরি হয়ে গেল মানুষ না খেয়ে মরে না, বেকার সমস্যার সমাধান হয়ে গেছে, মানুষের দ্বারা মানুষ আর লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না, এমন মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। ইতিহাস লিখতেছে সেই জমানায় একটা সুন্দরী যুবতী মেয়ে মদিনা থেকে কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ওই যুবতী মনে করলো একাকিনী আমি বেরিয়েছি, এখন যদি কোনো পর পুরুষের সামনে পড়ে যাই তাহলে তো আমার সতীত্ব আর বাঁচবে না, অলঙ্কারাদি লুণ্ঠিত হবে, এই মনে করে ভয়তে মহিলা বসে পড়েছে জমিনের উপরে। জমিনের উপরে ভয়তে বসে পড়েছে, দেখা গেল যুবক ছেলেটি তার দিকে এগিয়ে আসতেছে, যুবক এবার যুবতীর কাছে এসেছে, ময়দানে আর কোনো মানুষ নাই, যুবক ছেলেটি যুবতীর দিকে তাকিয়ে বলে মা আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব, আমার পরিচয় শোনো আমি মুসলমান। সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এরকম মুসলমান তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলেন, এরকম এইরকম মুসলমান তৈরি করেছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে মুসলমান তৈরি করেছেন যেই মুসলমানদের কোনো মানুষের কোনো ভয় ছিল না, সমাজে চুরি ডাকাতি জেনাবে বিচার সব বন্ধ হয়ে গিয়েছিল। রসুলের সেনাবাহিনী কেমন ছিল জানেন? রসুল্লাহ কোরআন দিয়ে এমন সেনাবাহিনী তৈরি করেছিলেন, সিরিয়া দখল হলো মুসলমানদের হাতে, আর এই সিরিয়ার রাস্তা দিয়ে যখন মুসলমানেরা যাচ্ছে, বিজয়ী মুসলমানেরা, সিরিয়ার সুন্দরী মহিলারা মনে করলো আমরা তো এখন ধর্ষিত হব, লাঞ্ছিত হব, এখন তারা আমাদের কোনো বাঁচার পথ নাই, আমাদের সর্বনাশ হয়ে যাবে, তারা তখন ভয় করতে লাগলো, মনে করলো যে ঘরের মধ্যে ঢুকে তারা আমাদেরকে লাঞ্ছিত করবে, তার চাইতে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, যা আছে কপালে তাই হবে। দেখা গেল রাসূলুল্লাহ ট্রেনিং প্রাপ্ত সাহাবায়ে কিরাম সিরিয়া এই শহরের এক প্রান্ত দিয়ে ঢুকলেন, অপর প্রান্ত থেকে বেরিয়ে গেলেন, ডানে বায়ে তাকিয়ে দেখলেন না কারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে ইসলাম, এটাই শিক্ষা দিয়েছিলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম। এমন এক সুন্দর সমাজ পৃথিবীতে কায়েম হয়েছিল যার বরকতে এই সুন্দর সমাজ হয়েছিল। আপনারা কি চান বাংলাদেশে সেরকম একটি সমাজ কায়েম হোক? রসুল্লাহ বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু যে আদর্শ দিয়ে তিনি এই ধরনের সুন্দর সমাজ তৈরি করেছিলেন সেই আদর্শ তিনি সাথে নিয়ে যান নাই। তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ বলেছেন দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্না। এই দুটি জিনিস রেখে গেলাম তোমাদের জন্য, যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কেউ ধ্বংস হবে না, বিচ্ছিন্ন হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই এই কোরআন তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, এই আদর্শ তোমাদের টিকিয়ে রাখবে। সুতরাং আমি জিজ্ঞেস করতে চাই এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল জনসমুদ্র, আপনারা কি চান যে আল্লাহ পাকের ওই কোরআন দিয়ে আল্লাহর ওই সুন্না অনুযায়ী ওই কোরআন অনুযায়ী এই পৃথিবীর বুকে এই বিধান কায়েম হোক, এটা কি আপনারা চান? হাত উঁচু করে দেখান তো কারা কারা চান। সুতরাং কোরআনে কারিমের আজকের যে জায়গা থেকে আমি আলোচনা করতেছিলাম সেখানে পরিষ্কার একথা বলে দেওয়া হয়েছে যে পৃথিবীতে নবী আগমন এজন্য শুধু নয় যে আপনাদেরকে আমাদেরকে শুধুমাত্র কিছু জামা কাপড় আর কিছু সুন্নতের কিছু ট্রেনিং তিনি দিবেন, এতটুকু নয়। নবীর আগমন ঘটেছে একেবারে মাথার চুল হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাবেন নবী। সব কে শিখাবেন? নবী শিখাই দিবেন সব কিছু, কোনো কিছু বাদ থাকবে না। আর মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত থাকবে না, প্রতিষ্ঠিত হবে আল্লাহর মা আল্লাহর আইন, প্রতিষ্ঠিত হবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। রাসূল প্রেরণের উদ্দেশ্য সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেবেন। নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবী, তিনি এই আদর্শ তাকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণে তিনি সফল হয়েছিলেন কিনা বলুন, কি বলেন? সফল কিনা? পরিপূর্ণ সফল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজে প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে ইসলামী রাষ্ট্র গঠন করে তারা প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করে দুনিয়ার মানুষকে তিনি দেখায় গেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বিদায়ের পরে এ দায়িত্ব কাদের এখন? মুসলমানদের। জোরে বলেন, দায়িত্ব কাদের? এ দায়িত্ব আজ মুসলমানদের। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না, পরিপূর্ণরূপে সে দায়িত্ব আমরা পালন করছি না। আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি, আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি। আমরা দুনিয়ার সকল মতবাদের সাথে সম্পর্ক রাখি, ইসলামের সাথেও রেখে। গতকাল যে আলোচনা করেছিলাম, খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি, কথা ঠিক কিনা? খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি। আমাদেরকে স্পষ্টভাবে ইসলামের ময়দানে আসতে হবে। আজকে বলেন আপনারা, আমার দেশের কোর্ট কাছারিতে আল্লাহ বলছেন আমার দিন প্রতিষ্ঠা হবে, আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সকল মতবাদের উপরে। তাহলে বলেন আমাদের কোর্ট কাছারিতে যে বিচার হয়, ফাসলা হয়, তা কি এই কোরআন অনুযায়ী হয়? আমার দেশের চোরের শাস্তি কি কোরআন অনুযায়ী হয়? জেনাকারের শাস্তি কি কোরআন অনুযায়ী হয়? মদখোরের শাস্তি, ডাকাতের শাস্তি, হত্যাকারীর শাস্তি কি কোরআন অনুযায়ী হয় না? আমার দেশের বিচার ফাসলা, আমার দেশের আইন ও কানুন, আমাদের দেশের শিক্ষা ভবন, আমাদের দেশের সেক্রেটারিয়েট, আমাদের দেশের বঙ্গভবন, আমাদের দেশের কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কল কারখানা, কোথাও কোরআনের পূর্ণাঙ্গ আইন মেনে চালানো হয় না। এরপরেও যদি আমরা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করি, হ্যাঁ করতে পারি, মুখ যখন আছে করতে পারি, কিন্তু আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে বিবেচিত হব কি না চিন্তা করার যথেষ্ট অবকাশ রয়েছে, ঠিক কিনা? কর ভেবে দেখতে হবে, ভেবে দেখতে হবে। সাহাবায়ে কেরাম কেন মার খেলেন, কেন মার খেলেন আল্লাহর পয়গম্বরেরা, চিন্তা করার কারণ আছে। যতই বলি নবীওয়ালা কাম করছি, যতই বলি জান্নাতের কাজ করছি, তাহলে জান্নাতের কাজ আপনি করছেন, নবীওয়ালা কাম করছেন, তাহলে আপনার সামনে নবীদের সামনে যেসব স্টেশন এসছে সেই স্টেশন আসে না কেন? আপনি যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা, যাওয়ার জন্য ট্রেনের টিকিট করেছেন, টিকিট করে ট্রেনে উঠেছেন, স্টেশন আসা উচিত ঢাকার দিকে আখাউড়া, তারপরে কি বলে লাকসাম, কুমিল্লা, ফেনী, এই স্টেশন যদি আসে তাহলে বোঝা যাবে ট্রেন কোথায় যাচ্ছে, ঢাকার দিকে। কিন্তু টিকিট করেছেন ঢাকার, উঠেছেন ট্রেনে, এবার স্টেশন আসতেছে শ্রীমঙ্গল, স্টেশন আসছে কুলাউড়া, স্টেশন আসতেছে ফেঞ্চুগঞ্জ, তাহলে কি কি বুঝতে হবে কোথায় যায়? একেবারে উল্টা সিলেট দিকে, সিলেটের দিকে ট্রেন চালু হয়ে গেছে। কাজী আপনার কাজ যদি সত্যি নবীওয়ালা হয়, সত্যি ইসলামের উপরে ভিত্তি করে হয়, তাহলে স্টেশন আসবে আবু জাহাল, স্টেশন আসবে আবু লাহাব, আসবে ওতবা, আসবে মুগীরা, আসবে হিন্দা, আসবে ওহুদ, আসবে বদর, আসবে ফাতে মক্কা। যদি এই সব স্টেশন না আসে, এসব স্টেশনের পরিবর্তে আসে কমলা, আঙ্গুর, বেদানা, হাদিয়া, নজরানা, তাহলে বুঝতে হবে ট্রেন ঠিক মতো যাচ্ছে না। টিকিট করছেন ঠিক, ট্রেনে উঠছেন ঠিক, কিন্তু আপনার ইচ্ছে মতো গন্তব্যে ট্রেনটা যাচ্ছে না। আচ্ছা এখন কি করবেন? আপনার ইচ্ছা যাবেন মদিনায়, কোথায় যাবেন? মদিনায়। গাড়িতে উঠেছেন, এবার এ গাড়ি মদিনার দিকে যাওয়ার জন্য যে সব স্টেশন আসা উচিত সে স্টেশন আসতেছে না, স্টেশন আসে উল্টা। এখন আপনি করবেন কি? স্টেশন আসতেছে মস্কো দিয়ে যাওয়ার, স্টেশন আসতেছে আমেরিকা দিকে যাবার স্টেশন, এখন আপনি কি করবেন? আপনি যদি আপনার ছিটে বসে ড্রাইভারকে গালাগালি করেন তাতে কোনো ফায়দা হবে? আপনি যদি আপনার ছিটে বসে রাগ করে নিজের চুল আর দাড়ি টানিয়ে টানিয়ে ছেড়েন, যাবো আমি মদিনায় নিয়ে যাই আমার মস্কো কি সর্বনাশ, এ যদি রাগ করে দাড়ি চুল ছেড়েন তাতে কোনো ফায়দা হবে? তারপরে রাগ করে নিজের সিটটা যেদিকে ট্রেন যাচ্ছে ওদিক থেকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দিলেন, তাতে কোনো লাভ হবে? কিসে লাভ হবে? লাভ হবে চেন পুল করতে হবে, গাড়ির চেন টানতে হবে, গাড়ি ঝাঁকুনি খেয়ে দাঁড়ায় যাবে, ড্রাইভারকে বলতে হবে বেটা এই গাড়ির 95% যাত্রী মদিনার, আর তুমি নিয়ে চলেছ গাড়িকে দিল্লির দিকে, নিয়ে চলেছ প্যান্টাগনের দিকে, গাড়ি ফিরাও। যদি যাত্রীর অধিকাংশ যাত্রীদের দাবি অনুযায়ী গাড়ি যদি না ফিরায়, তাহলে 2 নম্বরের কাজ হলো যাত্রীদেরকে ইঞ্জিনে যে দখল করে আছে যে ড্রাইভার, তাকে কিক আউট করে দিয়ে ইঞ্জিন নিজের দখলে এনে একদম মদিনার দিকে ঘুরিয়ে দেওয়া, এটাই হলো একমাত্র পথ। সুতরাং আজকের পৃথিবীতে দেশে দেশে মুসলমানের ইসলাম চায়, আমাদের দেশের শতকরা 95% মুসলমান, অথচ দেশের সরকার দেশকে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী না চালিয়ে কখনো বা ভারতকে খুশি করতে চান, কখনো বা আমেরিকাকে, কখনো বা ব্রিটেন ফ্রান্সকে খুশি করার জন্য অগ্রসর হচ্ছেন। এজন্য গোটা জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার, যে জন্য নবীরা এসেছেন সেই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করা। কথা বুঝতে পেরেছেন? নিজেদেরকে প্রস্তুত করতে হবে, অনুরোধ বিনুরোধে কাজ হবে না। গতকাল বললাম একটা নাস্তিক কমিউনিস্টের প্রচার করা উঠান নামক নাটকটি, যেটা রয়েছে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওই নাটক প্রচার করলে সরকারকে আমরা মনে করব মুনাফিকির রোগে পেয়েছে। বলছিলাম কাল, আজকে খবর পেলাম, আমাকে একজন বলেছেন আজকে রাতেই নাকি সেই বন্ধ করা নাটক আবার চালু হয়েছে। তাহলে কি বুঝলাম? আমরা বুঝতে বাধ্য হলাম এ সরকার নিজে চলে না, ভারত চালায়। সরকার আজ ভারতের গোলামে পরিণত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এর অবস্থা শুভ হবে না জাতির জন্য। এ অবস্থা শুভ হবে বলুন? আদৌ শুভ হবে না। সরকার সরকারকে বলতে চাই কোরআনের মাহফিল থেকে, সরকারকে জানাতে চাই ভারতের চাইতে আল্লাহরে বেশি ভয় করুন। কারে বেশি ভয় করতে হবে? ওই ভারতের বাবার ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা ছিনায় নেওয়ার ইচ্ছে করেন, তারপরে এক মুহূর্ত তোমাদেরকে টিকিয়ে রাখার পারবে ভারত? পারবে আমেরিকা? কেউ পারবে? কেউ পারবে না। সুতরাং ভারতকে ভয় নয়, ভয় করতে হবে আল্লাহকে। কাকে ভয় করতে হবে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এগিয়ে আসতে হবে। আমরা সরকারকে, যে কোনো সরকার যখনই এসেছে কোরআনে কারিমের মাহফিল থেকে, আমরা তাদেরকে সতর্ক করেছি, ঠিক না? বিগত 14 বছরের ইতিহাস এই তাফসীরুল কোরআন মাহফিলের, 14 বছরের ইতিহাস, হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট সাক্ষী। কোরআনে কারিমের আলোকে সরকারকে আমরা গঠনমূলক সমালোচনা করেছি। আমরা কখনো ডিস্ট্রাকটিভ সমালোচনা করি নাই, কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি, ঠিক না? আমরা চাই যারা ক্ষমতায় আছে তারা ইসলামের বিধান অনুযায়ী, দেশের শতকরা 95% জনতার মন মানসিকতা অনুযায়ী দেশ পরিচালনা করুন। যদি না পারেন, ব্যর্থ হন, তাহলে অশান্তি, আল্লাহর গজব অপেক্ষা করছে। যে গজবে অতীতের লোকেরা ভুগেছে সেই গজবও অপেক্ষা করছে, ঠিক কিনা? আসুন আজকের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম। ইয়া রাসূল। ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا حبيب السلام عليك صلوات الله تومي جي نوري رنبي نيكي لير دهني رچوبي تومي نا إلي دنيا আধারে ডুবি তো সাবিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভোলোকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
কোরআনে করিমের এত বড় বিশাল মাহফিল, এই মাহফিলে শরীক হতে পেরে আমরা ধন্য। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে কেরিমের আলোচনা শোনার জন্য আপনারা যেভাবে এসেছেন, আগামীকালও এবং আরো কয়দিন আছে, তিন দিন, একদিন একদিন করে নেয়ামতের দিনগুলি ফুরিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এ মাহফিল এমনই এক বরকতপূর্ণ মাহফিল যে বাংলাদেশের অনেকগুলি জেলা থেকে এই শীতের প্রচণ্ডতা উপেক্ষা করে, পকেটের পয়সা খরচ করে কোরআনে কারিমের এই তাফসির শোনার জন্য এ মাহফিলে হাজির হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বরকত থেকে মাহরুম হবেন না, আপনারা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবেন। আর আসার সময় আপনারা বাসে, ট্রাকে অথবা পায়ে হেঁটে যেমনি আসবেন, আসার সময় মিছিল করে করে আসবেন, যাওয়ার সময় মিছিলের আকারে যাবেন, যাতে করে যারা হিংসুক আছে, এই মাহফিল যাদের বরদাস্ত হয় না, তারা কিন্তু সুযোগ পেলে ফাঁকে ফোঁকে আঘাত হানতে পারে। গত বছর, তার আগের বছর এসব দুষ্টামি তারা করেছে, ঠিক কিনা? ওদের চরিত্র বিশ্বাস করা যায় না, নিজেরা নিজেরা মারামারি করে অন্যের উপরে দোষটা চাপায় দেয়। ও, তাহলে আমার আর কিছু বলা লাগবে না, বুঝিয়ে ফেলছেন, মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছি যে এদের চরিত্রই এইটা, এদের চরিত্রই এটি। সুতরাং আপনারা যাবেন মিছিল সহকারে। কি সহকারে যাবেন? আসবেনও মিছিল সহকারে, যাবেনও মিছিল সহকারে। কোনো আজেবাজে উস্কানিমূলক স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসতেছেন তো কোরআনের মাহফিলে, স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তা না হলে পরে আবার আর একটা সুযোগ থাকে, ফেতনা বাজ যারা, ওরা তো আর সহজে ছাড়ে না। তারা কয় যে আল কোরআনের আলো এই স্লোগানই তারা দেয়, তার মানেই ওরা হাদিস মানে না, বুঝলেন? যারা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, তারা এই ধরনের খুঁটটুত কোনো জায়গায় পাইলে, সেই জন্য স্লোগান, আমরা তো কোরআন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান, কোরআন হাদিসের জন্যই আমরা সংগ্রাম করি। কাজী আল হাদিসের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বিপ্লব, বিপ্লব, ইসলাম ছাড়া অন্য কিছু, বাস এই কয়টা স্লোগান দিয়ে দিয়ে যাবেন আর আসবেন। এখনই আমরা মোনাজাত করতে যাচ্ছি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আয় আল্লাহ তাআলা, দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আমরা শুনেছি, আলোচনা করেছি, মেহরবানি করে সওয়াবটুকুন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছে, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ, কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করে দাও। এই মাহফিল বাকি তিন দিন যেন চলতে পারে সুন্দরভাবে, তুমি মেহরবানি করে গাইবি মদত দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, এ মাহফিল করতে গিয়ে সমাজ কল্যাণ পরিষদ, এ মাহফিল করতে গিয়ে বড়ই ঋণগ্রস্ত হয়ে পড়েছে, তুমি জানো। আল্লাহ, তুমি তোমার বিত্তশালী বান্দাদের, তোমার সকল বান্দাদের দিলের মধ্যে এই কর্তৃপক্ষের সাহায্য করার জন্য মনের ভিতরে মহব্বত পয়দা করে দাও, সকলকে দেওয়ার মতো তৌফিক দাও, আর এই দানটা কেয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ রব্বুনা রবীন, এই মাহফিলে যত মা বোনেরা কষ্ট করে প্রতিদিন আসতেছেন, আয় আল্লাহ, তুমি মেহরবানি করে মা বোনদের প্রতি রহমত নাজিল করো। আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যত লোক এসেছে সকলের উপরে রহমত নাজিল করো, আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে, অনেকে কষ্ট নিয়ে বিপদ নিয়ে আসে মনে এই বিশ্বাস নিয়ে যে কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, এই নিয়ত করে বান্দারা আসে। আল্লাহ কোনো বান্দা যেন মাহরুম হয়ে না যায়, তোমার রহমত দিয়া প্রত্যেকের ঝুলে তুমি মালামাল করে দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.